ওয়াশিংটন। শুরু হল বাংলা অনুষ্ঠান
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি চার্লস বেন হিউসন। রাশিয়া এখন মহাবিপর্যয়ের মুখে, হঠাৎ করেই করোনা সংক্রমণের ক্ষেত্রে রাশিয়া এখন দ্বিতীয় স্থানে। অথচ রাশিয়া বহুদিন ধরেই ভাইরাসকে ধমিয়ে রাখতে সমর্থ হয়েছিল। রাজধানী মস্কো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ১৪২,৮২৪ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে সর্বমোট সংক্রমণের সংখ্যা ২,৮২,০০০ মতো। প্রেসিডেন্ট পুটিন ভিডিও বার্তায় রাশিয়ার ৮৫ জন আঞ্চলিক প্রধানকে স্থানীয় এলাকার বোঝা নিজ নিজ কাঁধে নেবার আহ্বান জানিয়েছেন। তারাই সিদ্ধান্ত নেবেন কে কখন কোথায় লকডাউন জারি করবেন এবং তা প্রত্যাহার করবেন। গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার একদা তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বী থেকে বনে যাওয়া পার্টনার প্রাক্তন সামরিক বাহিনীর প্রধান জেনারেল গান্স সব ধরনের তিক্ততার অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ এক সরকার গঠন ও পরিকল্পনায় সম্মত হয়েছিলেন। আজ সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে শপথ গ্রহণের মধ্য দিয়ে। বিতর্কিত ক্ষমতা ভাগাভাগি চুক্তি অনুসারে মিস্টার নেতানিয়াহু প্রথমে ১৮ মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। এরপর জেনারেল গান্স ১৮ মাস পরে প্রধানমন্ত্রী হিসেবে বহাল হবেন। জেনারেল গান্স প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বভার শুরু করছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকছেন অপর এক প্রাক্তন জেনারেল গাবি আশকানাজি। উত্তর পূর্বাঞ্চলীয় সিরিয়ায় ১০টি শিবিরে আনুমানিক ১,০০০ শরণার্থীদের বসবাস। এরই একটি প্রধান শরণার্থী শিবির হচ্ছে আল হোল শিবির, যেখানে আইসিস জঙ্গিদের পরিবারসহ প্রায় ৭০,০০০ শরণার্থী ঠাঁই পেয়েছে। শিবিরের কর্তৃপক্ষ জানান, আল হাসাকা এলাকায় অবস্থিত আল হোল শিবির এখন সম্ভাব্য করোনা সংক্রমণের ঝুঁকির মুখে। কুর্দিদের পরিচালিত এসব শিবিরে সংক্রমণের ঝুঁকি এড়াতে কঠোর নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। তবে আইসিসদের বিদেশি স্ত্রীরা ধর্মীয় কারণে এসব বাধানিষেধ মানতে রাজি নন। তারা বলেন এটি শয়তানদের ওপরে খোদার গজবের একটি অংশ। সিরিয়ায় এযাবৎ ৪৮ জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। গ্রিসে নতুন করে ৩৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়লে গ্রিস পুলিশ একটি বিশেষ কমিউনিটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। গ্রিসের নিয়া স্মার্নি এলাকার বসতি থেকে আক্রান্ত লোকজনদের অন্যত্র সরিয়ে নেবার সময় বসতির লোকজন প্রতিবাদ বিক্ষোভ জানাতে থাকেন। তারা জানান সংখ্যালঘু শরণার্থীদের পুলিশ লক্ষ্যবস্তু করেছে, স্বাস্থ্য কর্মকর্তাদের শিবিরে যেতে দেয়া হয়নি এবং তারা ১৪ দিনের লকডাউন মানতে অস্বীকৃতি জানায়। বাংলাদেশে বিগত ২৪ ঘন্টায় বিস্তারিত শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
বাংলাদেশে করোনার ধাপট সব হিসেব নিকেশের বাইরে। ধারণা করা হয়েছিল মে মাস পর্যন্ত দাপিয়ে বেড়াবে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমনটাই বলেছিলেন। এখন তারাই বলছেন সহজে যাবার নয়, অনেকদিন থাকবে এই অতিথি। বিশেষজ্ঞরা অবশ্য এই জন্য জনগণের অবাধ মেলামেশাকেই দায়ী করছেন। করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির উপদেষ্টা ডাক্তার এবিএম আবদুল্লাহ এর সঙ্গে একমত।
আল্লাহ জানে এখন তো মুশকিল। আসলে আমি তো আজকে বলছি না যে লকডাউনের অবস্থায় ফিরে গেছে। আজকে দেখলাম আমি তো সকালে বাইরে জামেও পড়লাম, সিগন্যালও পড়লাম, অনেক ঝামেলা।
পরিস্থিতি পর্যালোচনা করে সবকিছু স্বাভাবিক করার জন্য কড়াকড়ি শিথিল করা হয়েছিল। গণপরিবহন ছাড়া যান চলাচল অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল রাস্তায়। অনুমতি দেওয়া হয়েছিল দোকানপাট খোলার, কিন্তু ব্যবসায়ীরা নিজ দায়িত্বে শপিং মল খুলেননি। কিছু দোকানপাট অবশ্য খুলেছে। দোকান মালিক সমিতি বলছে এতে কোনো বাধ্যবাধকতা নেই, এটা সম্পূর্ণভাবে দোকান মালিকদের সিদ্ধান্ত। সাধারণ ছুটির মেয়াদ 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছে 15 শর্তে। 21 মে থেকে কড়াকড়ি হবে এমনটাই বোঝা গিয়েছিল সরকারি প্রজ্ঞাপনে। বলা হয়েছিল ওই সময় এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যাবে না, কর্মস্থল ত্যাগ করে গ্রামের বাড়িতে যাওয়া চলবে না। কিন্তু রোববার সকাল থেকে হঠাৎ করেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঢাকায় আসতে বা বাইরে যেতে পারবেন না। ঢাকা মহানগর পুলিশের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজধানীর প্রবেশপথে তল্লাশি চৌকি বসিয়ে জনগণকে সতর্ক করা হচ্ছে। নানা অজুহাতেই অনেকেই ঢাকা আসছেন, আবার কেউ কেউ ঢাকা ছাড়ছেন। ফেরিঘাটগুলোতে প্রচণ্ড ভিড় দেখে মনে হচ্ছে নিষেধাজ্ঞা কার্যকর আগেই তারা গন্তব্যে চলে যাচ্ছেন। করোনা পরিস্থিতি যে ভিন্ন দিকে মোড় নিচ্ছে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথাবার্তায় এর ইঙ্গিত মিলছে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন গণমাধ্যমকে বলেছেন, তার ধারণা করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 10 থেকে 40 গুণ বেশি হবে। গত 24 ঘন্টা 1273 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন 14 জন। সব মিলিয়ে 22,268 জনের শরীরে করোনা বাসা বেঁধেছে। এ পর্যন্ত মারা গেছেন 328 জন। ডাক্তার মুস্তাক হোসেনের মতে, বিপুল সংখ্যক মানুষ সামাজিকভাবে হেনস্থকর হওয়ার ভয়ে পরীক্ষা করতে আসছেন না। এখন যাদের পরীক্ষা করা হচ্ছে তাদের মধ্যে শতকরা 14 ভাগকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিশ্চিত করা হচ্ছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবাংলার করোনা পরিস্থিতি নিয়ে এবারে শুনুন পরমাশিস ঘোষরায়ের একটি রিপোর্ট।
তৃতীয় দফা লকডাউন শেষ হচ্ছে আজ 17 মে। তার ঠিক আগেই আশঙ্কা বাড়িয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড হলো দেশে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 5,000 মানুষ। আজ রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেবে গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 4,987। এ পর্যন্ত 24 ঘন্টায় এত সংখ্যক মানুষ আক্রান্ত হননি। একই সঙ্গে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 90,000-এর গণ্ডি পেরিয়ে পৌঁছে গেল 91,000-এর কাছাকাছি। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে এই মুহূর্তে মোট কোভিড আক্রান্ত 90,927 জন। উদ্বেগ বাড়ছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট ও তামিলনাড়ুকে নিয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 120 জনের। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল 2,872। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 1,135 জনের, 625 জন মারা গেছেন গুজরাটে, মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা 243, পশ্চিমবঙ্গে 232, শতাধিক মৃত্যু তালিকায় রয়েছে দিল্লি, রাজস্থান ও উত্তরপ্রদেশ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও তার ইসরায়েল সফরের সময় ইসরায়েলকে পশ্চিম তটের কিছু এলাকা তড়িৎ কক্ষিগত না করার আবেদন জানিয়েছিলেন। ইসরায়েল 1967 সালের 6 দিনের যুদ্ধে পশ্চিম তটের যেসব এলাকা কব্জা করেছিল তা এখন অঙ্গীভূত করতে চায় নতুন বসতি নির্মাণের লক্ষ্যে। তবে ফিলিস্তিনেরা পশ্চিম তটকে নতুন রাষ্ট্র হিসেবে দেখতে চান। ইউরোপীয় ইউনিয়নের ধারণা, পশ্চিম তট কক্ষিগত করা এবং নতুন নতুন ইহুদি বসতি স্থাপন সেখানে দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনাকে বিলীন করে দেবে এবং আরও সহিংসতার বীজ বপন করবে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানানগাগুয়া বলেছেন, স্থানীয় পর্যায়ে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে তিনি উদ্বিগ্ন এবং তিনি মনে করেন লকডাউন তুলে দেবার সময় এখনো হয়নি, বরঞ্চ লকডাউনের সময়সীমা আরো 14 দিন বাড়ানো হচ্ছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
এবারে অন্যান্য খবর। ইরানের একটি আদালত নিরাপত্তার অভিযোগ এনে ফরাসি এবং ইরানের দ্বৈত নাগরিক এবং বিশিষ্ট গবেষককে 6 বছরের কারাদণ্ড দিয়েছে। গবেষক ফরিবা আদেলকার আইনজীবী সাইদ দেগান বলেন, গবেষক ফরিবাকে নিরাপত্তাজনিত কারণে 5 বছর এবং ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। তাঁর আইনজীবী জানান, ফরিবা আদেলকা তাঁর এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ফরিবা এবং অন্য এক ফরাসি গবেষক রোনাল্ড মার্শাল গত বছর থেকে এভিন কারাগারে বন্দী ছিলেন। বন্দী বিনিময়ের সুযোগে রোনাল্ড মার্শাল মার্চ মাসে মুক্তি পেয়ে যান। মার্শালের মুক্তি ফরিবার মুক্তির সম্ভাবনাকে কিছুটা হলেও জাগিয়ে তুলেছে। বর্তমানে ফরিবা কারাগারে মহিলা বন্দীদের ফরাসি ভাষা শেখাতে ব্যস্ত থাকছেন। মার্চ মাসের শুরু থেকেই ইতালিতে কঠোর লকডাউন নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। যদিও ইতালিতে মৃত্যু হয়েছে 31,600 জনের, তবে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমতে থাকায় কর্তৃপক্ষ সোমবার থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে চলেছেন। তবে পর্যটকদের বেলায় হোটেল, রেস্তোরাঁ আর সৈকতে কঠোর বাধানিষেধ অব্যাহত থাকবে। সোমবার থেকে জনগণের জন্য দোকানপাট খুলে দেওয়া হবে। লোকজন বার, রেস্তোরাঁ এবং হেয়ার সেলুনে যেতে পারবেন, তবে সকল সময় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করে বলেছে যে আফগানিস্তানের একটি মাতৃসদনে হামলার জন্য দায়ী ইসলামিক স্টেট জঙ্গিরাই। হামলায় 24 জন নিহত হন। এই হামলা সদ্য স্বাক্ষরিত আফগান শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি, তবে আফগানিস্তানের সহিংস হামলার জন্য তালিবানদেরকে দোষারোপ করা হয়ে থাকে। তালিবানরা কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। এই সহিংস হামলার পর ফ্রান্স ভিত্তিক ত্রাণ সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স সেখানে তাদের তৎপরতা বন্ধ করে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ওয়ালস বলেছেন, তালিবানদের জড়িত না থাকার দাবি তিনি বিশ্বাস করতে পারছেন না। প্রেসিডেন্ট গানি এই ঘটনার পর তালিবান এবং অন্যান্য সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন। ওদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি ও তার তীব্র প্রতিদ্বন্দ্বী প্রধান নির্বাহী আবদুল্লাহ ক্ষমতা ভাগাভাগি সরকার গঠনে আজ সম্মত হয়েছেন। মিস্টার আবদুল্লাহ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। এই চুক্তি দেশের রাজনৈতিক সংকটের অবসান ঘটাবে এবং তালিবানদের সঙ্গে আলোচনা শুরু করার পথ প্রশস্ত করবে। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানাচ্ছে যে কোভিড-19 কারণে ঘরবন্দী সম্প্রদায়ের উপর অপরাধী চক্র তাদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে। সহিংসতা আর যৌন হয়রানি বৃদ্ধি পাওয়ায় মধ্য আমেরিকার বিশাল এক জনগোষ্ঠী ঘর থেকে পালাতে বাধ্য হচ্ছেন। তাই এই অঞ্চলে এক অভূতপূর্ব মানবিক সংকট সৃষ্টি করেছে। গত বছরের শেষ নাগাদ বর্ধিত সহিংসতা ও দুঃখ যন্ত্রণার কারণে মধ্য আমেরিকায় 7,20,000 জনগণ বাস্তুচ্যুত হন, যাদের অর্ধেকই নিজ নিজ দেশে। শরণার্থী সংস্থা জানায় মধ্য আমেরিকায় হন্ডুরাস, আল সালভাদর, গুয়াতিমালাই হচ্ছে তিনটি দেশ যারা সহিংসতা, দারিদ্র এবং করোনা মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনা বিতর্কিত আর্টিমেসিয়া গাছের নির্যাস থেকে রোগমুক্তির খবর দেবার পর রীতিমতো হইচই পড়ে যায়। বিজ্ঞানীরা এখন মাদাগাস্কারের সেই নির্যাস নিয়ে গবেষণা শুরু করেছেন। গবেষণায় অংশ নিচ্ছেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রের আর্টিমি লাইফ সংস্থা। শীর্ষ বিশেষজ্ঞ এবং গবেষক পিটার সিবার্গার বলেছেন, ফলাফলে কোনো পক্ষপাতিত্ব নয়, বরঞ্চ সর্বোচ্চ গুণগত ফলাফল পেতে দুটি ল্যাব এখন গবেষণা করে যাচ্ছে। খুব সম্ভবত কোভিড অর্গ্যানিক্স নামেই এই ওষুধটি পরিচিতি লাভ করবে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে খবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে বাংলাদেশে ফিরে আসা প্রবাসীরা খাদ্য নিরাপত্তাহীনতা সহ নিদারুণ উপক্রম এবং সক্রিয়বাদী সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বা রামরু সংস্থাটির চলমান গবেষণা এবং পর্যালোচনার উপর ভিত্তি করে ওই তৎপরতা ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশ সরকারের তথ্য মতেই এপ্রিল পর্যন্ত সময়কালে কমপক্ষে 2,00,000 বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো অনেক বেশি। পররাষ্ট্র দপ্তরের হিসেব মতে চলতি মাসেই শুধুমাত্র মধ্যপ্রাচ্য থেকেই পর্যায়ক্রমিক দেশে ফিরে আসবেন 29 30,000 বাংলাদেশি। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে করোনার কারণে 7,00,000 মতো বাংলাদেশি করোনার সংক্রমণ কিছুটা কমলেই দেশে ফিরে আসতে বাধ্য হবেন। এদিকে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ কমেছে গত বছরের এই সময়কালের তুলনায় 31%। প্রবাসীদের নিয়ে কর্মরত সংস্থায় রামরুর প্রধান অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী ভয়েস অব আমেরিকাকে বলেছেন, দেশে ফিরে আসা বাংলাদেশি প্রবাসীরা এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন।
করোনা পরবর্তী সময় এবং করোনার নেতিবাচক প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 2,00,000 বেশি প্রবাসী বাংলাদেশি ফেরত এসছেন এবং এখনো আসছেন। এদের কি অবস্থা, কারণ এদের সাথে তো আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, এদের বর্তমান অবস্থাটা কি? আপনি কি
এদের অবস্থা অত্যন্ত কঠিন। তাদের একদিকে যেরকম এই পরিবারগুলোর রেমিটেন্স বন্ধ হয়ে যাওয়ায় আয়ের উৎস নেই, অন্যদিকে আবার তারা এই যে একজন বাড়তি এসছেন তাকে খাওয়ানো পড়ানো পরিবারের আরেকটি কাজ হয়ে দাঁড়িয়েছে। তাদের হাতে কোন টাকা পয়সা নেওয়ার ফলে যেটা দাঁড়াচ্ছে সেই পরিবার এক ধরনের খাদ্য নিরাপত্তাহীনতার ভিতরে সময় পার করছেন। এই পরিস্থিতিতে আমরা দীর্ঘদিন ধরে সরকারকে বলে আসছি একটা জরুরি ফান্ড গঠন করে তাদের এককালীন একটা সেবা দেওয়ার জন্য, অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য, যেটা তাদের সামাজিক বেষ্টনী হিসেবে কাজ করতে পারে। অন্যান্য অংশকে কিন্তু দিয়েছেন সরকার, তবে আমাদেরকে মনে রাখতে হবে যে 500 কোটি টাকার যে প্রণোদনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং 200 কোটি টাকা ওয়েজ আর্নার ওয়েলফেয়ার ফান্ড থেকে দেওয়া হয়েছে, এটা মূলত লোন হিসেবে দেওয়া হবে তাদের পুনর্বাসনের জন্য লং টার্মে। তো এই মুহূর্তে তাদের চলবার জন্য সেরকম কোন সহযোগিতা এখনো তারা পাননি।
আরেকটি বিষয় হচ্ছে যে রেমিটেন্স প্রবাহের উপরে, অর্থাৎ প্রবাসীরা যে টাকা পাঠাতেন এটা তো কমে যাচ্ছে এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে 22% কমবে, এবং আসল অবস্থাটা কি, আপনি কি মনে করেন?
ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী এবছরে 18 বিলিয়নের জায়গায় 14 বিলিয়ন রেমিটেন্স আসবে, অর্থাৎ রেমিটেন্স প্রায় 22% কমে যাবে। এই মাসের হিসাবটা যদি আমরা দেখি, অলরেডি কিন্তু রেমিটেন্স 31% কমে গেছে তার আগের বছরের তুলনায়। এখন এই যে রেমিটেন্স কমেছে এটা সরকারের জন্য একটা ভয়ের বিষয়, কিন্তু তার চেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে অভিবাসীদের দরিদ্র অংশের জন্য, যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করেন এবং রেমিটেন্স সম্পূর্ণভাবে নির্ভরশীল, সেই পরিবারগুলো এখন কিন্তু দারিদ্র্যসীমার নিচে চলে যাবে দ্রুত, এবং এরা যে কষ্টটা ভোগ করছেন এবং ভোগ করবেন এটা সামগ্রিক অর্থনীতির জন্য কিন্তু খুব একটা ভালো সংবাদ নয়।
ভবিষ্যতে আরো বাংলাদেশি ফিরে আসবেন বিদেশ থেকে, এরকম একটা কথা বলা হচ্ছে, তো এ ব্যাপারে আপনাদের বক্তব্য?
হ্যাঁ, ভবিষ্যতে ফিরে আসবেন, কারণ আমরা জানি মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল সংকট ইত্যাদি নানা কারণে তাদের বিভিন্ন রকমের কনস্ট্রাকশন কাজ কমিয়ে ফেলবেন এবং কমিয়ে ফেললে এই মানুষগুলো দেশে ফিরে আসতে বাধ্য হবেন। কিন্তু একটা জিনিসও আমাদের একই সাথে মনে রাখতে হবে যে করোনাত্তর পরিবেশে কিন্তু যে পুরো ক্লিনিং ইন্ডাস্ট্রিটা সেখানে কিন্তু ব্যাপক কর্মসংস্থান আবার হবে। স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল, প্রতিটা জায়গায় কিন্তু ক্লিনিং কর্মীর প্রয়োজন পড়বে। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এই মানুষগুলোকে এখন তারা তাড়িয়ে দিবেন, পরে আবার কিন্তু টাকা দিয়ে খরচ করে এই মানুষগুলোকেই তারা আবার নেবেন এবং তারা এর বিনিময়ে ভিসা ট্রেড করে কিছু টাকা পয়সা তৈরি করবেন।
বিশেষজ্ঞগণ বলছেন, ফিরে আসা প্রবাসীদের জন্য এখনই আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। ভবিষ্যতের জন্য প্রণোদনা প্যাকেজ যথেষ্ট নয় বলে তারা মনে করছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারের শরণার্থী শিবিরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোররাতে আগুন লেগে বেশ কিছু রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। রোহিঙ্গা যুবক ছকির আহমদ জানান, ভোররাতে ঘরে আগুন লাগলে তিনি সন্তানদের নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়েন। প্রাণে বাঁচলেও বসত বাড়িটি রক্ষা করতে পারেননি তিনি। মুহূর্তেই অন্তত 14টি বাড়ি পুড়ে যায়। আশেপাশের অন্তত 15টি বাড়ি ভেঙে ফেলার পর আগুন ছড়ানো প্রতিরোধ করা সম্ভব
হয়।
আগুনে বেশ কয়েকজন রোহিঙ্গা আহত হয়েছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। তাদের ক্যাম্পের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
এবার
কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
ভারতের আবহাওয়া দপ্তর আজ রবিবার জানিয়েছে প্রাক বর্ষা ঘূর্ণিঝড় আম্পান এখন বঙ্গোপসাগরের উপর দাঁড়িয়ে শক্তি সঞ্চয় করছে। দীঘা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে এখন এটির অবস্থান। যে কোনো সময় এটি দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যেতে পারে বটে, কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে আজ রবিবার রাত থেকে কাল সকালের মধ্যে এটি আরও বেশি শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে আম্পান সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করবে খুব সম্ভব মঙ্গলবার এবং বুধবার। এটির প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ভারতের সাগরদ্বীপ ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগের ওপরে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ভারত সরকার মৎস্যজীবীদের সকলকে অনুরোধ করেছে যে যেখানেই থাকুন আজ সন্ধ্যের মধ্যেই যেন তারা সমুদ্র থেকে নিজের নিজের বন্দরে ফিরে আসেন, কারণ এখনও এটির অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে সামান্য সময় হয়তো বাকি আছে, কিন্তু সমুদ্রের ওপর ওটির গতিবেগ 100 কিলোমিটারের বেশি হওয়ার সম্ভাবনা এবং সর্বোচ্চ গতিবেগ এমনকি 190 কিলোমিটার পর্যন্ত হতে পারে। যদিও স্থলভাগের ওপর আছড়ে পড়ার সময় স্বভাবতেই এর শক্তি অনেকটা কমে যাবে, কিন্তু তা না হওয়া পর্যন্ত সমুদ্রে সবাইকে যেতে বারণ করা হয়েছে। যদিও করোনার আবহে এখন সমুদ্রতীরের পর্যটন স্থানগুলোতে পর্যটক কেউ নেই, তবে স্থানীয় বাসিন্দারা যাতে সাবধানে থাকেন, সমুদ্রের কাছাকাছি না যান, সে কথাই বারবার করে প্রশাসন থেকে বলে সতর্ক করে দেওয়া হচ্ছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
করোনা মহামারীর সাথে আরও একটি দুঃসংবাদ হচ্ছে ঘূর্ণিঝড় আম্পান। আম্পান মানে আকাশ। থাইল্যান্ডের দেয়া আম্পান নামের এই ঘূর্ণিঝড়টি দুপুর পর্যন্ত চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1325 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 1260 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গত রাতে ঘূর্ণিঝড় আম্পানে রূপ নেওয়ার পর এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার, যা জড়ো হাওয়া আকারে 88 কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। সাগর বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে চলাচলকারী সকল ট্রলার এবং মাছ ধরার নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ রাখায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা। কৃষকদের সহায়তা দিতে দুর্গম পাহাড়ি এলাকায় প্রান্তিক চাষিদের কাছ থেকে কৃষি পণ্য কিনছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে সেসব পণ্য তারা অসহায় দরিদ্রদের মধ্যেই বিতরণ করছে।
করোনা ভাইরাসের কারণে যে লকডাউন পরিস্থিতি হয়েছে তার জন্য আমরা যারা আমাদের নিজেদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেতে পারতেছি না, এবং যারা আমাদের পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে পাইকাররা আসতো, তারা এখন লকডাউনের কারণে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, তারা এখন আসে না, যার কারণে আমাদের খেতে উৎপাদিত পণ্য আমাদের নিজের খেতেই নষ্ট হচ্ছে, অথবা আমরা তুলে নিয়ে গিয়ে বাজারে কোনো পাইকার দিলে তারা সঠিকভাবে আমাদের ন্যায্য মূল্যটা দিচ্ছে না, যার কারণে কৃষকেরা খুবই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমাদের খেতে হলা করিয়ে আমরা বাজার নিজে তথাকারি শাক সবজি সবগুলো ব্যানগাজি করে বাজার নিয়ে দেখি লকডাউনের কারণে মাল বেচা কিনে করি না পারি।
ভবিষ্যতেও যদি আরও কিছু এরকম ন্যায্য মূল্য দিয়ে কৃষকের কাছ থেকে যদি এরকম বা ফলাফল ফসল নিয়ে যদি জনগণের কাছ থেকে, তাহলে আমার এলাকার সবাই খুশি হবে।
ন্যায্য মূল্য হিসেবে অনেক অনেক দাম দিয়ে আমাদের ক্ষেত্রে আসা তাদেরকে আমাদের ক্রয় করে নিয়ে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম।
এদিকে গেল 24 ঘন্টায় 108 জনের শরীরে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যেই 75 জন হচ্ছে চট্টগ্রাম জেলার। এই 75 জনের মধ্যেই একজন সাংবাদিক, একজন ম্যাজিস্ট্রেট ও 6 জন পুলিশের সদস্য রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা 750 ছাড়িয়ে গেছে। মারা গেছেন 32 জন। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
মহান সৃষ্টিকর্তা আমাদের ধৈর্যের বা সবরের পরীক্ষা নিয়ে থাকেন। সেই ধৈর্য পরীক্ষার সময় হয়েছে, গণজমায়েতে নিষিদ্ধ করা হয়েছে আপনারই স্বার্থে। বিভিন্ন উপাসনালয়, ধর্মীয় রীতি মানতে গণজমায়েত পরিহার করুন, কারণ নিষেধাজ্ঞার কারণে আমাদের হাতে আছে এখন অনেক সময়। এই সময়ের বেশিরভাগটাই আমরা ঘরে বসে নিমগ্ন হতে পারি সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায়। আপনাকে বাঁচতে হবে এখন নিজের জন্য নয়, আপনার সন্তান সন্ততি আর পরিবার পরিজনের জন্য।
বাংলাদেশের সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সাহিত্যিক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামের একটি সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটি নিয়েছেন আনিস আহমেদ।
আজকে আমরা ঠিক আমাদের অনুমানে ছিল না যে এরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলেই জানেন, আমরাও জানি যে বাংলাদেশের বিবেক বলে যাকে আমরা জেনেছি, কি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান গতকাল মারা গেছেন। তার পরিচয় দেওয়ার বোধহয় কোনো প্রয়োজন নেই। তিনি একজন বিশাল ব্যক্তিত্ব, সর্বজন পরিচিত, সর্বজন বিদিত। আমরা তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকের এই আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় আমাদের সম্মানিত অতিথি হচ্ছেন বিশিষ্ট প্রাবন্ধিক, সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক, যিনি এখন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেন, মঞ্জুরুল ইসলাম। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
প্রথমেই জানব আপনার কাছে যে এই কষ্টের মুহূর্তে, এই শোকের মুহূর্তে অনুভূতি কি?
অনুভূতিটা খুব তীব্র একটা ব্যথা এবং বেদনার গভীর। এমনিতেই তো আমরা খুব কঠিন একটা সময় পার করছি, চারদিকে অস্থিরতা, প্রচুর মানুষের মৃত্যুর সংবাদ শুনতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে যখন শুনলাম আনিসুজ্জামান স্যার হাসপাতালে গিয়েছেন, তাকে দেখতে যেতে পারি, তারপর যখন তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হলো, যখন বোঝা গেল যে তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে, তখনও যদি পরিস্থিতি স্বাভাবিক থাকত, তার সঙ্গে গল্প করা যেত, গিয়ে তাকে একটু সান্ত্বনা দেওয়া যেত, একটু উৎসাহ দেওয়া যেত, আমার মনে হয় তিনি সেই রকম মানুষ ছিলেন যিনি সকলের সঙ্গে থাকতে পছন্দ করতেন এবং কথাবার্তার ভেতর দিয়ে তিনি সবসময় একটা শক্তি অর্জন করতেন। তো সেই কাজটি কেউ করতে পারল না, শুধু আমি নই। যেমন আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যদিও স্বাভাবিকভাবেই তিনি মৃত্যুবরণ যদি আজকেও গতকালই করতেন, তো আজকে তো শহীদ মিনারে তার মরদেহ নিয়ে যাওয়া হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জানাজাটা পড়া হতো, বাংলা একাডেমিতে তার মরদেহ নেওয়া হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে তার শিক্ষার্থীরা এবং সহকর্মীরা তার শ্রদ্ধা জানাতেন, এই সমগ্র বিষয়ের একটা অনুপস্থিতি একটা বেদনাবোধ সৃষ্টি করছে, যে আমার ভিতর একটা তীব্র ব্যথা এই মুহূর্তে একটা খুব বিচ্ছেদের সুর তুলছে, যেন স্যারকে আমরা সময়ের আগে হারিয়ে ফেললাম, আর কোথায় যেন সবকিছুর ভিতর একটা মহাচ্ছন্দ পতন হয়ে গেল, এরকম একটা অনুভূতি আমার ভিতর কাজ করছে।
ঠিক তাই, আমি এত দূরে বসেও সেটি অনুভব করতে পেরেছি, পারছি, যে হয়তো হাজার হাজার লোক তার জানাজায় শরীক হতো, বহু লোক জমা হতো, শোক প্রকাশ করত, সেগুলো থেকে আমরা, আপনারা সকলেই বঞ্চিত হলেন। যদিও আমরা জানি যে তাকে একটা রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে, আজকে তার মরদেহে পুষ্প অর্পণ করা হয়েছে, জাতীয় পতাকা থেকে আচ্ছাদিত ছিল, কিন্তু আরো অনেক বেশি তার প্রাপ্য ছিল। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে এখন যেতে চাই। ডক্টর আনিসুজ্জামান দীর্ঘ সময়ে কাটিয়েছেন, 83 বছর বয়সে তিনি মারা গেছেন। কলকাতায় তার জন্ম, ব্রিটিশ ভারতে, তারপরে ভারত বিভাজন তিনি দেখেছেন, 46 মন্বন্তর দেখেছেন এবং তারপরে তিনি রায়ট দেখেছেন, দাঙ্গা হিন্দু মুসলমান দাঙ্গা দেখেছেন। তারপর তিনি তদানীন্তন পাকিস্তানে এসেছেন, সেখানেও এসে তাকে সংগ্রাম করতে হয়েছে এবং তারপর 71 বাংলাদেশ মুক্তি লাভ করল। তো প্রথমে যেটা জানতে চাই যে অধ্যাপক আনিসুজ্জামান জন্ম এবং কিছুটা সেই দাঙ্গার সময় তিনি একটা মুসলিম মাইনরিটি হিসেবে সংখ্যালঘু হিসেবে ছিলেন, তারপরেও আমরা দেখেছি যে তার মধ্যে একটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক চেতনা কাজ করছে, এই বিষয়টা কি একটু বিশ্লেষণ করে বলবেন?
তিনি যতদিন কলকাতায় ছিলেন জন্ম থেকে নিয়ে, তো বয়স তো বেশি ছিল না, কৈশোরও বলা যাবে না, শৈশব ছিল তার কলকাতায় কেটেছে। ফলে এই বিষয়টা, যে দাঙ্গার বিষয়টা যে পরিমাণ অভিঘাত সৃষ্টি করার কথা, হয়তো সেই পরিমাণ করেনি, কারণ একটা কিশোর হলেও একটা কিশোর বয়সে বা যৌবনের শুরুতে অনেক বেশি অভিঘাত সৃষ্টি করে। তারপরও তিনি সেটি নিয়েই ঢাকাতে এসেছেন, এসে ওই বিরুদ্ধ স্রোতেই পড়লেন। এখানে সাম্প্রদায়িকতা, এখানে ভেদ বুদ্ধির চিন্তা, এখানে পাকিস্তানি সামন্তবাদী প্রভুরা শাসন করছে, তারপর তারা বাংলা বিরোধী একটা অবস্থানে তাদেরকে তাদের ঘোষণা দিয়েছে, এই বিষয়গুলি তার মনের ভিতরে একটা গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তার কয়েকটি আত্মজীবনীমূলক বই আছে, সেগুলি পড়লে আমরা জানি, এবং তার সঙ্গে যেহেতু আমার একটা খুব ব্যক্তিগত চমৎকার সম্পর্ক ছিল, অনেক প্রশ্ন তাকে করতাম, 2-3 তার সাক্ষাৎকার নিয়েছি টেলিভিশনে, দীপ্ত টেলিভিশনে দীর্ঘ একটা সাক্ষাৎকার নিয়েছি, এই কথাগুলিও তাকে আমি জিজ্ঞেস করেছি। তিনি যেটি আমাকে বলেছেন যে ঢাকায় আসার পর যে পরিবেশ ছিল সেই সময়ে, বিশেষ করে শিক্ষার সংস্কৃতির প্রতি প্রত্যেকটি পরিবারের যে একটা নিষ্ঠা ছিল, সেই শিক্ষার সংস্কৃতি পেয়ে তিনি বড় হয়েছে। কথাটা আমাদের একটু খেয়াল করতে হবে, এখন আমাদের সবাই শিক্ষা পাই কিন্তু শিক্ষার সংস্কৃতিটা পাই না। আমরা তোতা পাখির মতো মুখস্থ করে পাঠ শিখে তারপরে একটা পরীক্ষা দিয়ে আমরা চাকরির সন্ধানে যাই, যাতে আমাদের সংস্কৃতির বিষয়গুলি অন্তর্ভুক্ত হয় না। সংস্কৃতি হচ্ছে বহু মানুষের সঙ্গে নিজেকে সম্পর্কিত করা, ঐতিহ্য চেতনা সৃষ্টি করা, অসাম্প্রদায়িক চেতনাকে গ্রহণ করা, এই বিষয়গুলি তো সংস্কৃতির অঙ্গ। তো আনিসুজ্জামান শিক্ষা হয়েছিল এই বিষয়গুলির গ্রহণের ভিতর দিয়ে, এই জন্য তার ভিতর একটা অসাম্প্রদায়িক চেতনা পুরুষ্ট হয়েছে। দ্বিতীয়ত, তার পরিবারের যে গণ্ডি ছিল সেখানে আলোক ছিল, আলোকিত মানুষজন প্রচুর ছিলেন, তার বাবাও ছিলেন একজন আলোকিত মানুষ, এবং তিনি যাদের সংস্পর্শে এসেছেন তার শুরুর যৌবনে, তারাও খুব আলোকিত মানুষ ছিলেন, ফলে তার ভিতরে ওই আলোকের সম্প্রসারণটা হয়েছিল এবং তিনি সেটি নিজস্ব পদ্ধতিতে আরও পরিশোধন করেছেন। যখন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তখন সামনে থেকে দেখেছেন আমাদের প্রয়োজনগুলি, ছাত্র শিক্ষকের সম্পর্কগুলি তিনি অধ্যয়ন করেছেন, দেশের মানুষের চিন্তাভাবনাকে তিনি জানার চেষ্টা করেছেন, একটা কৌতূহলী মন ছিল তার এবং তিনি জানতে খুব পছন্দ করতেন, গ্রহণ করতে সবসময় তৈরি থাকতেন। তার থেকে বয়সে অনেক ছোট যারা, তাদের থেকেও তিনি অকাতরে গ্রহণ করতেন। আমি তার ভিতরে কোনো উচ্চ নীচ ব্যবধানটা কখনো দেখিনি। একটা জিনিস খেয়াল করুন, তিনি যৌবনের একটা সময়ে গিয়ে আফ্রোএশিয়ান লেখক সংহতি সমিতির সদস্য হয়ে যান। আপনার হয়তো খেয়াল আছে কি না জানি না, এটা সম্পর্কে অনেকে জানেন না, 50-60-এর দশকে এই আফ্রোএশিয়ান সংহতি সমিতি যেগুলি ছিল, লেখকদের যে সমিতিটা ছিল, তারা সমস্ত বিশ্বে, উপনিবেশ উত্তর বিশ্বে মনের উপনিবেশ মুক্তির জন্য সংগ্রাম করছিল। তো স্যার যেটা করেছেন, তিনি ওই আফ্রোএশিয়ান লেখক সমিতির সদস্য হওয়ার কারণে বিভিন্ন জায়গায় গিয়েছেন, অনেক চিন্তাবিদের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, অনেক পড়াশোনা তিনি করেছেন, তাতে তার ভিতরে ওই মনের উপনিবেশ মুক্তির বিষয়টা খুব গভীর একটা রেখাপাত করেছিল। এই বিষয়টা তিনি আজীবন চেষ্টা করেছেন আমাদের। 60-এর দশকে খেয়াল করুন, সংস্কৃতির আন্দোলন করেছেন, রাজনীতিতে তিনি সম্পৃক্ত হননি, কারণ রাজনীতি একটা মাত্র পন্থা উপনিবেশ মুক্তি, কিন্তু গুরুতর উপনিবেশ মুক্তির, মনের উপনিবেশ মুক্তির প্রধান চিন্তাটি হচ্ছে সংস্কৃতি এবং শিক্ষার পুনর্জাগরণ, এই কাজগুলি তিনি সমস্ত জীবন করে গেছেন।
আপনি চমৎকার কথা বলেছেন, 60-এর দশকে বিশেষত স্যার আপনি নিজেও জানেন যে জামান তখন এই যে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছিল, সে কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। যদিও তখন তিনি অনেক তরুণ ছিলেন, কিন্তু তাতেও তিনি আনিসুজ্জামানকে আমরা একজন আদর্শবাদী আপোষহীন ব্যক্তি হিসেবে দেখি, কিন্তু তার নিরাপোষটা ঠিক বিপ্লবীর মতো ছিল না, অন্য ধরনের ছিল। আপনি যেমন বললেন যে রাজনীতিতে তিনি যাননি, তো এই আদর্শকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
একটা কথা আছে না যে কবি এবং বিপ্লবী তাদের ভিতর অনেক মিল থাকে। একটা অমিল হচ্ছে একজন হয়তো সশস্ত্র সংগ্রামের দিকে যাচ্ছেন, তাই তো লাঠি সোঁটা নিয়ে তিনি একটা বিপ্লব সাধন করলেন বা কিছু, কিন্তু কবি হয়তো তার মনের জগতে ওলট পালট ঘটিয়ে একই বিপ্লব সাধন করতে পারছেন। তো স্যার ছিলেন একজন শিক্ষক, শিক্ষকের আপনিও শিক্ষক ছিলেন, আমিও ছিলাম, এখনো আছি। আমাদের একটা সুবিধা আছে, তরুণদের সঙ্গে আমাদের প্রতিদিনের সংসার এই 18 থেকে 24 বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে একটা বিপ্লব তো আমরা সমাধান করতেই পারি। তো 60-এর দশক থেকে আনিসুজ্জামান স্যারকে আমরা দেখেছি, তিনি অকুতোভয় ছিলেন, এই অর্থে নয় যে তিনি বন্দুক নিয়ে ছুটে গেছেন একটা বিপ্লব সাধনের জন্য, তিনি তার মনের জানলাগুলি খুলে সমস্ত পৃথিবীকে আহ্বান জানিয়েছেন, পাশাপাশি নিজের ঐতিহ্যে একটা পা রেখে মানুষকে নিয়ে এই মানুষের জাগরণ সৃষ্টির চেষ্টা করেছে। তার অস্ত্র ছিল শিক্ষা, আর একটা অস্ত্র ছিল সংস্কৃতি। এই কারণে তিনি কখনো ওই সাম্প্রদায়িকতার চর্চা থেকে মুক্ত হওয়ার জন্য মানুষকে যে উদ্দীপ্ত করতে হবে সেই সাধনা থেকে দূরে চলে যাননি। তিনি জানতেন যে মানুষকে একটা সময় পায়ে নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং সংস্কৃতি সাধনার সঙ্গে শিক্ষার সংস্কৃতির সংযোগ ঘটিয়ে একটা রাজনৈতিক বিবর্তন সৃষ্টি করতে হবে। এই রাজনীতি কিন্তু দলভিত্তিক নয়, এটি হচ্ছে সমস্ত মানুষের প্রতিদিনের চর্চার বিষয়গুলিকে সমৃদ্ধ করার জন্য, যে জীবনযাপনের প্রয়োজন, যে সমাজ গঠনের প্রয়োজন, যে রাষ্ট্র গঠনের প্রয়োজন, তার প্রতি একটি আগ্রহ সৃষ্টি করে। 71 সালেও তিনি সেটি করে গেছেন।
তার একটি মূল জায়গা হচ্ছে ভাষা এবং সাহিত্য। দীর্ঘদিন তিনি ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেছেন, এই জন্যে খ্যাতি অর্জন করেছেন, বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। তো স্যার, এই ভাষা সাহিত্য ক্ষেত্রে তার অবদানকে আপনি কিভাবে দেখেন?
প্রথমেই বলে রাখি, তিনি বাংলার অধ্যাপক হলেও তার একটা বৈশ্বিক চিন্তাভাবনা ছিল, থেকে যা যা গ্রহণ করার, যেমন বিজ্ঞান এবং পশ্চিমের দর্শনের যুক্তিগুলি তিনি সহজেই গ্রহণ করেছেন, পশ্চিমের উন্নত চিন্তাগুলি মার্ক্সবাদেও তার প্রেরণা ছিল একসময়, তিনি গ্রহণ করেছেন, কিন্তু দেশের ঐতিহ্যে তিনি সম্পূর্ণভাবে সম্পৃক্ত থেকেছেন। এই আধুনিকতাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব আমি জানি না, কিন্তু আমি দেখেছি আমার জানা মতো যে সমস্ত মানুষ বাংলাদেশে আধুনিকতার চর্চা করছেন সত্যিকার অর্থে, আমাদের অনেক শিক্ষকও আছেন তারা সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের মতো, তাদের আধুনিকতাটা হচ্ছে এই, তারা পশ্চিমের সুন্দর বিষয়গুলি গ্রহণ করেছেন কিন্তু নিজেদের যে ঐতিহ্য এবং কৃষ্টি এবং সংস্কৃতিতে আস্থা স্থাপন করেছেন। তো সেখানে তিনি যে কাজগুলি করেছেন, দেখুন সেই কাজগুলি একটা বৈশ্বিক মাত্রা আছে, সাংস্কৃতিক বহুত্ববাদ, এটি আমাদের দেশে যে কজন নিয়ে আসার চেষ্টা করেছেন তার মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। এই সাম্প্রতিক বহুত্ববাদটা আমাদেরকে ঐতিহ্য সচেতন। তো স্যার কেন ভাষায় এত ঘনিষ্ঠভাবে দৃষ্টিপাত করেছিলেন, তার সঙ্গে আলাপচারিতে আমি একবার জিজ্ঞেস করেছিলাম প্রশ্নটি, আমি খুব খুশি যে আপনি এই প্রশ্নটি তুলেছেন আমার কাছে। তিনি বলেছেন, ভাষার ভিতর দিয়ে একজন মানুষ নিজেকে প্রকাশ করে, ভাষার ভিতর দিয়ে নিজেকে গঠন করে এবং নিজের একটা সমাপ্তির দিকেও নিয়ে যেতে পারে, অর্থাৎ একটা ইতিহাস আর একটা ইতিহাসে গিয়ে স্থিত হয়। আমাদের পাকিস্তানি আমলে এক ধরনের ইতিহাস ছিল, স্বাধীনতার পর আরেক ধরনের ইতিহাস, এখন আমাদের আরেকটা ইতিহাস চর্চা চলছে। এগুলি যখন আমরা পর্যায়ক্রমে সাজাই, এর বাহনটা কি? ভাষা। মনের ভাবটা তো প্রকাশ করছি আমরা ভাষার ভিতর দিয়ে। তো ইনি যেটা করেছেন যে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য যতখানি চর্চা প্রয়োজন তিনি করেছেন। আপনি দেখবেন তিনি যখন কথা বলতেন, আমি এটা সবসময় বলি যে আমি বহুদিন দেখেছি একটা 2 ঘন্টা দীর্ঘ একটা সভাপতিত্ব করলেন একটা অধিবেশনে, 4 জন বক্তা হয়তো অনর্গল কথা বলেন, অনেক কিছু বলে গেলেন কোনো কিছু না বলেন, স্যার কিন্তু শুনলেন, শুনে তিনি শেষ 3 মিনিটের সভাপতির ভাষণ দিলেন। ওই 3 মিনিটের বক্তব্য আমাকে সবচেয়ে বেশি মূল্যবান মনে হতো, কেন কারণ তিনি সংক্ষেপে সবকিছু ধারণ করতে পারতেন, এটি একটি প্রধান তার শক্তি ছিল। দ্বিতীয় ছিল বাংলা ভাষার শ্রেষ্ঠ প্রকাশটা তার বিশিষ্ট অধিকার ছিল। এত সুন্দর বাংলা বলতেন যেন মনে হতো বাংলা ভাষাটা অত্যন্ত সমৃদ্ধ একটা ভাষা। এখন এই বাংলা ভাষাকে আমরা হারিয়ে ফেলেছি যে ইংরেজির অত্যাচারে, আর ওই খিস্তি খেউরির মধ্যে ফেলে দিয়ে ওই আইতাসি যাইতাসি খাইতাসি ধরনের শব্দ ঢুকিয়ে বাংলা ভাষার গানটাকে আমরা স্তব্ধ করে দিয়েছি, বাংলা ভাষার শুদ্ধতাকে আমাদের নষ্ট করে দিয়েছি। এখানে একটি অভিমান তৈরি হয়েছে, না না আমরা কলকাতার মতো হবো না। আরে আমরা কলকাতার মতো হবে হতে হবে কি জন্য? কলকাতা তো একসময় আমাদের মতো হবে,
সেই
আমরাই তো সবচেয়ে বেশি বাঙালি।
হ্যাঁ,
তো আমাদের যদি একটা সমৃদ্ধ ভাষা থাকে যেটাকে মান ভাষা বলি, সমস্যাটা কোথায়? এই যে কথাগুলি আমি আপনার সঙ্গে বলছি এটা তো এই ভাষাতেই বলছি। তারপর যখন আমি আমার বন্ধুকে এখন একটু পরে একটা ফোন করতে হবে, একটা বন্ধু একটু অসুস্থ ছিল এখন সুস্থ হয়েছে, তাকে একটু কথা বলার জন্য তার সঙ্গে কিন্তু আমি আইতাসি যাইতাসি বলবো।
হ্যাঁ ঠিক তাই।
আরো হয়তো কালকে সকালে আমি সিলেটি ভাষায় আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলবো যে নিউ ইয়র্কে আছে, তার আমি প্রায়শই খোঁজ খবর রাখি।
হ্যাঁ,
আমি তো অনেকগুলি ভাষায় বিচরণ করতে পারি। তো স্যার যেটা করতেন যে অনেকগুলি ভাষায় বিচরণ করতে পারবেন, কারণ বাংলা ভাষার সেই শক্তি আছে যে শক্তিতে 5টি উপভাষা বাংলা ভাষা নিয়ে ধারণ করে চলতে পারে। একই সঙ্গে 20 মাইল পরপর তো ভাষা বদলায় আমাদের।
জি,
তো তিনি এই বিষয়গুলি ভাষার ভিতরে সম্পৃক্ত করেছেন। অর্থাৎ আমি সংক্ষেপে বলি যে ভাষায় আমরা সাহিত্য সৃষ্টি করি, বিচিত্র ভাষায়। আপনি কবিতা লিখেন এক ধরনের ভাষা ব্যবহার করেন, আমি উপন্যাস গল্প লিখি আমি আরেক ধরনের ভাষা ব্যবহার করি, কিন্তু সাহিত্যে সমৃদ্ধ ভাষা এটি। এই ভাষা অনেকে ব্যবহার করেছেন একেবারে আমাদের চর্যাপদ থেকে নিয়ে এই পর্যন্ত। তো স্যার যেটা করতেন ওই পূর্বাপর ভাষা প্রবাহকে ধারণ করার জন্য প্রত্যেককে উদ্বুদ্ধ করতেন। এটি যদি আমরা সত্যিবার সত্যিকারভাবে করতে পারি তাহলে আমরা সমস্ত ঐতিহ্যকে ধারণ করতে পারবো। আর যে জাতির ভিতরে ঐতিহ্যিত চেতনাটা অত্যন্ত শক্তিশালী, সেই জাতি তো তার ভবিষ্যতের সম্ভাবনাগুলি নিজেরাই তৈরি করতে পারবে, সমাধানগুলি নিজেরাই করতে পারবে। তাই তার পরস অন্যের কাছে হাত পাততে হবে না।
সেই অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এ বিষয়টি সম্পর্কে আলোকিত করার জন্য, এবং ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের কেবল এটুকু জানিয়ে রাখি যে অধ্যাপক আনিসুজ্জামান চলে গেছেন, চলে যেতে হয় বলে, কিন্তু তিনি আমাদের জন্য এমন কিছু দৃষ্টান্ত, এমন কিছু আদর্শ রেখে গেছেন যে আদর্শ কেবল অতীতের নয়, বর্তমানেরও এবং ভবিষ্যতেও অনুধাবনের বিষয়। কি সাহিত্যে, কি সংস্কৃতিতে, কি ভাষায়, কি সমাজে, সর্বত্রই তাকে অনুসরণ করার প্রয়োজনীয়তা অনুভব করছি। আজকে আমরা তার অভাব অনুভব করছি নিঃসন্দেহে, কিন্তু তার এই শারীরিক উপস্থিতির অভাবের ঊর্ধ্বে রয়েছে অন্য একটি জিনিস যেটাকে আমরা একাত্ম করতে পারি, আর তা হলো তার আদর্শ। এমন আদর্শবাদী মানুষ আমরা খুব কমই দেখেছি। আমরা তার বিদেহী আত্মার শান্তি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এই আলোকিত মানুষটিকে আমাদের সামনে আবার নতুনভাবে নতুন আলোয় তুলে ধরার জন্য।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমরা রয়েছি আজকের এই অনুষ্ঠান পটোম্যাক থেকে পদ্মা গঙ্গার অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা আমেরিকার মানুষের কথা, বাংলাদেশি আমেরিকানদের কথা, বাংলাদেশের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে, অর্থাৎ কিনা পদ্মা পাড়ের গঙ্গা পাড়ের মানুষদেরকে শুনিয়ে থাকি এই রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠানে। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন নিউ ইয়র্ক থেকে, বাংলাদেশি আমেরিকান। একজন হলেন সাহিত্যিক মনিজা রহমান এবং তার পতি মনির হায়দার সাংবাদিক। তো ওদের সঙ্গে আমরা আজকে কথা বলবো, মনিজা রহমানের সাহিত্যকর্ম নিয়ে, মনির হায়দারের সাংবাদিক জীবনের কথা। তো মনিজা রহমান, আপনি কবে থেকে সাহিত্যকর্ম শুরু করেছেন?
আমি আসলে হয়েছে কি, আমি মানে খুব ছোটবেলা থেকে খুব সাহিত্যের পাঠক ছিলাম, পাঠ করতাম। আমার বাবা, আমার একটা প্রভাব ছিল, আমার বাবা একদম ক্লাস থ্রিতে যখন পড়ি তখনই 2 বিঘা জমি, তারপর সোনার তরি, জসীমউদ্দিনের কবর কবিতা, কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা অনেকখানি আমরা মুখস্থ পারতাম, মানে মুখে মুখে। তারপর শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস, এরা আমরা নাটক করতাম বাসায়। একটা মানে সাহিত্য পরিবেশে বেড়ে উঠেছি। আর আমাদের পুরান ঢাকায় একটা পরিবেশ ছিল যে মানে অনেক সংগঠন ছিল, কচিকাঁচা খেলাঘর, তো ওই খেলাঘরের একটা লাইব্রেরি ছিল, সীমান্ত খেলাঘর। আপনি এখনো হয়তো জানেন গ্যান্ডারিয়ার, এটা একটা সিম্বল যে গ্যান্ডারিয়ার যদি উল্লেখযোগ্য জায়গা খুঁজতে হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে সীমান্ত খেলাঘর। আর আমরা ওই খেলাঘরে ছিলাম তারকা পাঠক, মানে কোনো নতুন বই এলে সেটা আমরা মানে কে আগে পাবে, তার মধ্যে আমরা ছিলাম মানে একদম মানে প্রথম লিস্টের প্রথম দিকে। কেউ আমাদেরকে না দিয়ে অন্য কাউকে দেওয়ার সাহস ছিল না লাইব্রেরিয়ানদের। তো ওই বই পড়তে পড়তেই মানে সাহিত্যের একটা মান আমরা বুঝতে পারি। তারপর আমি যখন কলেজে উঠলাম তখন আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত হলাম এবং বিশ্ব সাহিত্যের সাথে পরিচিত হলাম। আমার দৃষ্টিভঙ্গি অনেক খুলে গেল, আমি জগৎটাকে আরো অন্যভাবে ভাবতে লাগলাম, মানুষকে আরো অন্যভাবে চিনতে লাগলাম। কারণ আপনি হয়তো খেয়াল করবেন যে একটা মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি কিন্তু গড়ে ওঠে তার তরুণ বয়সে, 18 থেকে 20 বা 22। তারপর সে জীবনে অনেক কিছুই হয়তো শোনে কিন্তু তার দৃষ্টিভঙ্গি বা তার আদর্শ মতবাদ কিন্তু খুব একটা পাল্টায় না। তো আমি খুব ভাগ্যবান যে আমি আমার সেই জীবনের সবচেয়ে যেটা মানে চিন্তা ভাবনা যে মোড় ঘোরানোর যে সময়, সেই সময়টা আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত হয়েছিলাম এবং পরে কণ্ঠশীলনের সাথে যুক্ত হই। তো অনেক অনেক আমার অনেক ভালো মানুষদের সংস্পর্শে আসতে পেরেছিলাম। পরে আমি আমি যে আমার যেহেতু সাহিত্যের প্রতি একটা ঝোঁক ছিল, লেখালেখির প্রতি একটা ঝোঁক ছিল, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স করলাম তো সবাই ভেবেছিল যে আমি বিসিএস দিয়ে কোনো বড় অফিসার হব, কিন্তু আমি সেটা করিনি। আমি ক্রীড়া সাংবাদিকতাকে বেছে নিয়েছিলাম, আর আমার মনে হয়েছিল যে সাংবাদিকতার মধ্যে ক্রীড়া সাংবাদিকতারই এমন একটা দিক যেখানে আপনি টক ঝাল মিষ্টি মিশিয়ে সুন্দর ভাবে একটা জিনিসকে পরিবেশন করতে পারবেন। তো আমার সামনে স্বপ্ন ছিল মতি নন্দী, রূপক সাহা, এরকম সাহিত্যিক ক্রীড়া সাংবাদিক। তা আমার স্বপ্ন ছিল আমি মনে হয় ওনাদের মতো হব। তো ওইখানে আসলে হচ্ছে কি জীবনের অনেক মানে উত্থান পতন, তারপর সাংবাদিকতার প্রেশার চাপ সব মিলে লেখালেখিটা ওইভাবে প্রস্ফুটিত হয়নি। তারপর 2008 সালে আমার প্রথম বই প্রকাশিত হয়, বইয়ের নাম আকাশ মানব বৃষ্টি মানবী, প্রথম গল্প গ্রন্থ। তারপর লেখালেখিটা আমি মানে এটা ছিল আমার সেকেন্ড প্যাশন, আমার যেহেতু সাংবাদিকতা আমার মূল পেশা ছিল ওটাও একটা প্যাশনের জায়গা। তো এভাবে করতে করতে আমি একটা বিশেষ কারণে আমরা 2014 সালে দেশান্তরী হলাম। আমরা ঢাকা থেকে আসলে এটা কখনোই আমরা ভাবিনি যে কখনো বাংলাদেশ ছেড়ে আর একটা দেশে গিয়ে থাকবো, এটা আমার কোনো শৈশব কৈশোর তারুণ্যের কোনো ভাবনাই ছিল না।
আপনার স্মৃতিচারণ আমার মনের সূক্ষ্ম তারগুলোতে বেশ ঝংকার তুললো, আমারও খুব ভালো লাগলো। টিকাটুলি, পুরান ঢাকা ইত্যাদির কথা আপনি বললেন। মনির হায়দার, আপনি সাংবাদিকতা কবে থেকে শুরু করেছিলেন এবং এখনো তো সাংবাদিকতা করছেন, তাই না? মনিজা রহমান, আবার আপনার কাছে ফিরবো একটু পরে। জি,
আমি আসলে কখনো সাংবাদিক হব এই চিন্তা বা এই সম্ভাবনা কোনোটাই আমার কৈশোরে বা তারুণ্যে, আমার শৈশবে বা কৈশোরে আমার মধ্যে ছিল না। কারণ আমি আসলে এমন একটা পরিবেশে আমি বেড়ে উঠেছি, আমার জন্ম এবং বেড়ে ওঠা, যেখানে জীবনের যে কোনো লক্ষ্য থাকতে হয় এরকম কোনো ধারণাই প্রচলিত ছিল না। সবাই স্কুলে যায়, আমরাও গিয়েছি। আমার জন্ম মেহেরপুর জেলার, বাংলাদেশের একদম পশ্চিম সীমান্তবর্তী জেলা মেহেরপুর, সেটার একেবারে প্রত্যন্ত এক গ্রাম। এবং সেই গ্রামে জন্মে সেখানে আস্তে আস্তে বেড়ে উঠেছি, শৈশব কৈশোর পুরোটা সেখানে কেটেছে এবং তারুণ্যেরও একটা বড় অংশ সেখানে কেটেছে। তারপরে পড়াশোনার সূত্রে আস্তে আস্তে মেহেরপুর এসেছি। আমার সাংবাদিক হওয়াটা অনেকটা ঘটনা চক্রে হওয়া বলতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে সেই ছাত্র জীবনেই অধিকাংশ মানুষ, সাংবাদিকদের ক্ষেত্রেও এটাই হয়তো সত্যি, যে জীবনে প্রথম লেখালেখি শুরু করে, কেউ একটা ছড়া লেখে, কেউ কবিতা লেখে। আমিও সেভাবেই শুরু করেছিলাম। কোনো এক পর্যায়ে এসে আমি প্রথমে মফস্বলে, আমার সেই প্রিয় জেলা শহর মেহেরপুরে, সেখানেই সাংবাদিকতা শুরু করেছিলাম। সে কুষ্টিয়ার সংবাদপত্র সাপ্তাহিক, দৈনিক, তারপর এক সময় ঢাকার সংবাদপত্রের সঙ্গে যুক্ত হয়েছিলাম, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। আমি আসলে পরিতৃপ্ত হচ্ছিলাম না ওই পরিসরে কাজ করে বা সাংবাদিকতা করে। নিজের যোগ্যতা যতটুকুই থাকুক বা না থাকুক, নিজের অজ্ঞাতেই আরেকটু বড় পরিসর আমাকে যেন টানত, এবং সেই টানেই এক সময় ঢাকায় পৌঁছে গেলাম। এবং ঢাকায় পৌঁছে সাংবাদিকতার একটা জায়গা, যথেষ্ট কষ্ট হয়েছে, খুব সহজ ছিল না, খুঁজে বের করতে একটা জায়গা এবং সেখানে নিজের একটা দাঁড়াবার অবস্থান তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছিল, কিন্তু একটা সময় সেটা পেয়ে গিয়েছিলাম। এবং তারপরে এটা আপনার 90 দশকের প্রথমার্ধের কথা, আমি ঢাকায় এসে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হই। তারপরে তো যখন একবার ট্র্যাকে উঠে গেলাম, এই ট্র্যাক থেকে হয় বের হবার আর কোনো সুযোগ পাইনি, অথবা অন্য কোনো সম্ভাবনা না থাকায় এই ট্র্যাক পরিবর্তনের চিন্তাও কখনো করিনি, এভাবেই চলেছে। এবং আমি ঢাকায় থাকা অবস্থায় বরাবরই প্রিন্ট মিডিয়াতে, সংবাদপত্রে কাজ করেছি, এবং সেটা আমি এখানে আসার পূর্ব পর্যন্ত আমি যুক্ত ছিলাম, এখনো পর্যন্ত কিন্তু আমি যুক্ত আছি। আপনাকে জানিয়ে রাখি যে আমি তো ধরেন চট্টগ্রাম থেকে একটা সংবাদপত্র বের হয়, এটার নাম হলো পূর্বকোণ, তারও আমি দৈনিক লাল সবুজ নামের একটা পত্রিকা আসলে কাজ শুরু করেছিলাম ঢাকাতে 90 দশকের গোড়ার দিকে। সে কাগজটা বেরিয়েছিল, এখন আর নেই সে অর্থে। তারপরে আমি চট্টগ্রাম থেকে বের হয় পূর্বকোণ, ওটা ঢাকা অফিসে কাজ করেছি বেশ 2-3 বছর। সেখান থেকে ভোরের কাগজ, ভোরের কাগজ থেকে জনকণ্ঠ, তারপরে দৈনিক যায় দিন যখন সাপ্তাহিক থেকে বড় পরিসরে দৈনিক হলো সেখানে, তারপরে দৈনিক ইত্তেফাকে মোটামুটি একটা লম্বা সময় কাজ করেছি। আমি সর্বশেষ দৈনিক মানব জমিনে ডেপুটি এডিটর হিসেবে যোগদান করি, এবং আমি এখনো পর্যন্ত মানব জমিনের সঙ্গে ওইভাবে যুক্ত আছি।
আমরা জানি যে বাংলার ঐতিহ্য, বাংলার জীবনধারা, বাংলার ইতিহাস বাংলা সাহিত্যে সুন্দরভাবে বিধৃত হয়েছে বিভিন্ন সময়ে, এবং তাতে 76-এর মন্বন্তর অথবা 42-এর ঘটনা প্রবাহ, 47-এর দেশভাগ, এবং পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি, 70-এর মনপুরা, এসবই সুন্দরভাবে উঠে এসেছে। তো আমরা জানতে চাইব আপনাদের দুজনের কাছ থেকে, আপনারা দুজনেই সাংবাদিকতা করেন এবং সাহিত্য নিয়ে কাজ করেন, তো বর্তমানের এই যে চলমান কোভিড-19 করোনা ভাইরাস, এটা আমাদের ভবিষ্যৎ সাহিত্যে, বিশ্ব সাহিত্যে এবং বাংলা সাহিত্যে কিভাবে স্থান পাবে বলে মনে করেন আপনারা?
আসলে আপনি নিশ্চয় জানেন যে এই যে লকডাউন, কোয়ারেন্টাইন, তারপর আইসোলেশন, এই শব্দগুলো আসলে কিন্তু নতুন না, এগুলো হচ্ছে বহুকাল ধরে ছিল। কারণ এই মহামারী তো প্রতি মানে শতাব্দীতেই আসে। তো আমি যতদূর জেনেছি, পড়েছি যে পৃথিবীর অনেক বড় বড় সাহিত্য এই লকডাউনের সময় লিখেছিলেন, অনেক বড় বড় লেখকরা, অনেক কিংবদন্তি যারা লেখক, কারণ লকডাউনের সময় আমরা যে সময়টা পাই নিজের সাথে বসা, নিজের সাথে লেখা, আমরা যে গৃহবন্দী সময়টা কাটাই, আসলে এই সময়টা তো অন্য সময় পাওয়া যায় না। যেমন শেক্সপিয়ারের সবচেয়ে বিখ্যাত যে নাটক কিং লিয়ার, উনি লকডাউনে লিখেছিলেন, এবং শেক্সপিয়ারের তার জীবনে প্লেগ মহামারী সহ অনেক মহামারী তার জীবনে এসেছিল, এবং তার জীবনটাকে নাকি বিধৃত করা হয় মহামারী ধাপ হিসেবে। তবে শেক্সপিয়ার এমন একজন লেখক ছিলেন যিনি প্রথমত সমসাময়িক বিষয় নিয়ে লেখেননি, ওনার লেখা ছিল একটা চিরন্তন রূপ পাওয়া যায়, যে কারণে ওনার লেখা সবসময় সার্বজনীন, সবসময় পঠনযোগ্য। তো আমি এখন যেটা দেখি যে অনেকেই এখন লিখছেন, অনেকেই জীবনে যারা কখনো উপন্যাস লিখেননি, যাদের কাছ থেকে আমরা উপন্যাস আশা করি তারা উপন্যাস লিখছেন, যারা কবিতা হয়তো লিখতেন এখন তারা গল্প লিখছেন, তা অনেকেই লিখছেন। তো এখন আসলে মূল্যায়নের সময় হয়নি, কিন্তু আমার মনে হয় যে অনাগত কাল একদিন এই লেখাগুলোকে মূল্যায়ন করবে, আপনারা যেমন পটোম্যাক থেকে বলছেন, আমরা স্ট্রিবারের দিক থেকে বলছি, আমরা আজকে স্ট্রিবারের ফিরে গিয়েছিলাম প্রায় দু মাসের বেশি সময় পরে, গিয়ে কি কেমন দেখলাম, মানে মনে হলো যে আমরা 6.5 বছর আগে যখন বাংলাদেশ থেকে এসেছিলাম তখন যে অনুভূতি হয়েছিল, নতুন একটা দেশ, নতুন একটা শহর, তা আমাদের আজ সেই রকম একটা অনুভূতি হবে যে মানে যেন সব অচেনা, কাউকে কখনো দেখিনি, অন্য একটা পৃথিবীতে আসলাম। এই যে আমাদের অ্যান্থনি ফসি যেটা বলেছেন যে ওই আগের পৃথিবী কখনো পাওয়া যাবে না, এই যে অনুভূতি লেখক কিন্তু শুধু পারে, এই যে একদম মানুষের মানে মানে একটা কি বলবো সংবেদনশীল যে মনের বহিঃপ্রকাশ এটা লেখকের লেখায় আসে এবং কবি কবিতায় আসে, তো এই কবিতাগুলো সময় সাক্ষী হিসাবে থাকবে।
বিশ্ব সাহিত্যে কবিতা, গল্প, উপন্যাস সবকিছুর মধ্যে এই COVID-19 এবং 2020 সাল আমার মনে হয় মানে বৈশ্বিক সাহিত্যকর্মে এটা অনন্তকাল ধরে স্থান পাবে এবং স্থায়ীভাবে স্থান পাবে এই বিষয়টি। আমি যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, সাংবাদিক দম্পতি, আমরা সচরাচর সাংবাদিক দম্পতি পাই না,
জি জি,
এদের দম্পতি হওয়ার গল্প, আমাদের হাতে কিন্তু সময় একদম শেষ প্রায়, আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি, তো মনিজা রহমান এবং মনির হায়দারের সাহিত্য এবং সাংবাদিকতায় আসার গল্প শুনলাম, কিন্তু দম্পতি হওয়ার গল্প একটু শুনতে চাই ছোট্ট করে।
চমৎকার,
জি। আমি কবি ভাইয়ের প্রশ্নের খুবই সংক্ষেপে একটু বলে দিই যে এই যে করোনা ভাইরাস বা COVID-19 মহামারী আমরা যেটার মধ্যে এখন আছি, আমার কাছে তো মনে হয় যে আমরা যেমন এই মহামারীর মধ্যে না পড়লে হয়তো স্প্যানিশ ফ্লু সম্পর্কেও এতটা জানতাম না যতটুকু এখন জানছি বা জানার চেষ্টা করছি।
ঠিক,
তো আমার কাছে মনে হয় এই COVID-19 মহামারী এটা শুধু সাহিত্য কিংবা সাংবাদিকতায় নয়, বরং গোটা মানব সভ্যতারই একটা বাঁক বদল হিসাবে আমাদের সামনে এসছে। আমরা দেখব যে সমস্ত মানব সভ্যতাই একটা নতুন পথে, নতুন দিকে বা নতুন পদ্ধতিতে হয়তো আবার নতুন ভাবে যাত্রা শুরু করবে, তো সেখানে সাংবাদিকতায়, সাহিত্যে, সংস্কৃতিতে সবকিছুতেই এটার একটা প্রভাব থাকবে এবং এটার একটা দিক নির্দেশনাও হয়তো এখান থেকে আসবে আমি মনে করি।
জি, চমৎকার। মনির হায়দার, আপনার কথার রেশ ধরেই বলতে চাইছি যে অনেকে অনেক রকম ভাবে বিশ্লেষণ করছেন করোনা ভাইরাস COVID-19 কে, অনেকে আবার এটা মনে করছেন যে অনাগত পৃথিবী নতুন রূপে উপস্থাপিত হবে, আমরা জানি না আমাদের সামনে উপস্থাপিত হবে না আমাদের পরে পরবর্তী প্রজন্মের সামনে উপস্থিত হবে, এবং সবাই বিভিন্ন রকমের বিশ্লেষণ করছেন, কেউ বলছেন যে নতুন পৃথিবী নতুন রূপে উদ্ভাবিত হবে, কেউ বলছেন যে নতুন পৃথিবী হয়তো আরো অনেক উগ্র উদগ্র ভাবে উপস্থাপিত হবে। সে যাই হোক, আমরা জানি যে আমাদের এই রোজার মাস চলছে, আমরা যে ধর্ম বিশ্বাসে ঈমান রাখি তার আলোকে এটাই বলবো যে সবাই যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাদের প্রার্থনা যে আগামী দিনে এই পৃথিবী আবার নতুন রূপে নতুন রসে সমৃদ্ধ হবে, এবং আমরা এটা অবশ্যই বলবো যে আগে যেমন বলতাম আমরা যে পৃথিবী ছোট হয়ে আসছে, এখন বলবো যে পৃথিবী আরো কাছে সরে আসছে, সারা পৃথিবী এখন একত্রিত হয়েছে, এককাট্টা হয়েছে, মানব জীবন এক সূত্রে গ্রথিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে প্রতিদিন। তো এই প্রার্থনার মধ্যে দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, এই পৃথিবী গ্রহের প্রতিটি মানুষকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই এই প্রত্যাশার মধ্যে দিয়ে রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পটোম্যাক থেকে পদ্মার আজকের এই পরিবেশনা এখানেই সমাপ্তি টানছি। মনিজা রহমান এবং মনির হায়দার, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার সুশেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.